ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। আজকের অধিবেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শতরূপা বড়ুয়া। আজকের আয়োজনে আছে ঢাকা থেকে আমির খসরুর প্রতিবেদন।
ইসলামী সম্মেলন সংস্থা বা ওয়াইসি মহাসচিব ইয়াদ আমিন মাদানি চার দিনের সফরে শনিবার ঢাকা আসছেন।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের টেলিফোন বার্তা।
আমেরিকার বিদেশ দপ্তরের দক্ষিণ এশিয়া বিভাগের ভারপ্রাপ্ত সহকারী সচিব নিশা বিসওয়াল প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রকাশ্যে প্রশংসা করেছেন।
বিমস্টেক প্রসঙ্গে ডক্টর সেলিম জাহানের একটি বিশ্লেষণ।
এই সংস্থার কার্যক্রমকে যদি একটি গতিময়তা দান করতে হয় এবং তার থেকে যদি ফল লাভ করতে হয়, তাহলে পরে একটি স্থায়ী সচিবালয় একান্তভাবে দরকার।
তবে শুরুতেই বিশ্ব সংবাদ।
সবাইকে শুভেচ্ছা, খবর পড়ছি সেলিম হোসেন। রাশিয়ার সংসদের উচ্চকক্ষের স্পিকার বলেছেন, ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে যদি গণভোট করা হয়, রাশিয়ার আইন প্রণেতারা ক্রাইমিয়ার সে সিদ্ধান্তকে সমর্থন করবেন। এদিকে ইউক্রেনের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ওলেকসান্দার তুর্চনিয়ভ গণভোট করার ব্যাপারে ক্রাইমিয়ার সংসদের সিদ্ধান্ত বাতিল করে শুক্রবার এক ডিক্রি স্বাক্ষর করেছেন। মস্কো সমর্থিত ক্রাইমিয়ার আঞ্চলিক গ্রুপ বৃহস্পতিবার এই উপদ্বীপকে রাশিয়ার অংশ করার পক্ষে মত দিয়েছেন এবং 16 মার্চ এ লক্ষ্যে একটি গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছেন। তুর্চনিয়ভ বলেছেন এই গণভোট হবে পাতানো এবং তা কেউ মানবে না। যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নও এই গণভোটকে অবৈধ বলে অভিহিত করেছেন। এদিকে রয়টার্স জানিয়েছে, প্রায় 30,000 রুশ সৈন্য এখন ক্রাইমিয়ায় অবস্থান করছেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট বারাক ওবামা রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেন এবং ইউক্রেন সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। ওবামা বলেন, ক্রাইমিয়ায় রুশ সেনা উপস্থিতি ইউক্রেনের সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি। অপরদিকে পুতিন বলেন, আমার প্রতিবেশী দেশের নতুন সরকার বৈধ নয় এবং তাদের সাহায্যের আবেদন আমি সাড়া না দিয়ে পারি না। 57টি মুসলিম দেশের সমন্বয়ে গঠিত ইসলামী সম্মেলন বা ওআইসির নবনিযুক্ত মহাসচিব ইয়াদ আমিন মাদানি চার দিনের সফরে আগামীকাল শনিবার এই প্রথম ঢাকা আসছেন। ওআইসির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের জন্য এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঢাকা থেকে আমির খসরুর প্রতিবেদন।
ঢাকায় অবস্থানকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন বলে কর্মসূচি রয়েছে। তিনি ওআইসির অর্থ সহায়তায় পরিচালিত কয়েকটি প্রকল্প পরিদর্শন করবেন। ঢাকায় কর্মকর্তারা বলেছেন, পারস্পরিক জানাশোনার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হচ্ছে আর এই সফর ওআইসির সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক উন্নয়নেও সহায়ক হবে। কর্মকর্তারা বলেছেন, রোহিঙ্গা শরণার্থী সমস্যার প্রেক্ষাপটেও সফরটি গুরুত্বপূর্ণ। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমির খসরু ঢাকা থেকে আরও একটি প্রতিবেদনে জানিয়েছেন, বাংলাদেশের একটি গবেষণা সংস্থার জরিপে দেখা গেছে দেশের নারীদের মজুরিবিহীন গৃহকর্মের মূল্যমান যা কখনোই হিসেবের মধ্যে ধরা হয় না, তার পরিমাণ জিডিপির প্রায় 11%। গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণ এই জরিপে বলেছে, মজুরিবিহীন গৃহকর্মের বাৎসরিক মূল্যমান 10.75% সমতুল্য। বিস্তারিত শুনুন তার রিপোর্টে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ওই জরিপে দেখা গেছে, বছরে মজুরিবিহীন গৃহকর্মের পরিমাণ 1,12,000 কোটি টাকা বা $14.45 বিলিয়ন। জরিপে বলা হয়েছে, যদি গৃহকর্মের জন্য বিকল্প কাউকে নিয়োগ দেওয়া হতো, তাহলে কম করে হলেও 33,00,700 কোটি টাকা বা $4.34 বিলিয়ন খরচ হতো। জরিপে বলা হয়, যেসব নারী চাকরিজীবী বা ব্যবসা, হস্তশিল্প, দিনমজুর বা অন্যের বাসায় কাজ করেন, তারা গড়ে কমপক্ষে 4 ঘন্টা সময় ব্যয় করে থাকেন নিজ গৃহকর্মে। গবেষণা সংস্থাটি কাঠামোগত সমস্যা এবং প্রচলিত পিতৃতান্ত্রিক ব্যবস্থাকে সামগ্রিক সংকটের জন্য দায়ী করেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
1971 সালের 7ই মার্চ বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার দিক নির্দেশনার যে ভাষণ দিয়েছিলেন তার স্মরণে আজ ক্ষমতাসীন আওয়ামী লীগ এক জনসভার আয়োজন করে। ওই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে ঐক্যবদ্ধ থেকে অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ঢাকা প্রতিবেদক জহুরুল আলমের রিপোর্ট।
জনসভায় প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে যারা দেশের ক্ষতি করছে তাদের সাথে এদেশের মানুষের কোনো সম্পর্ক নেই। এ প্রসঙ্গে তিনি বলেন,
মানুষ
শেখ হাসিনা তার সরকারের গত 5 বছরের বিভিন্ন সাফল্য তুলে ধরে বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে তারা উন্নয়নের পরিবর্তে লুটপাট ও বিদেশে টাকা পাচারে ব্যস্ত থাকেন। তিনি বলেন, বেগম জিয়া আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসেছিলেন এবং বিদেশিদের কাছে সরকারের বিরুদ্ধে নালিশ করে তিনি কিছুই পাননি বলে প্রধানমন্ত্রী মন্তব্য করে বলেন, বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ হবে না। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের জন্য শিগগিরই আরেকটি নির্বাচন প্রয়োজন। শুক্রবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বসুন্ধরা সিটিতে মক পার্লামেন্ট ডিবেট এই মন্তব্য করেন তিনি। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী জানাচ্ছেন টেলিফোনে।
সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে প্রফেসর রহমান সোবহান বলেন, আজকের এই অবস্থার জন্য সরকারি দল ও বিরোধী দল একে অন্যকে দোষাদোষি করছে, এ নিয়ে সিরিয়াস কোনো আলোচনা হচ্ছে না। দেশ ও গণতন্ত্রের জন্য তাদের স্বচ্ছ দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত, শিগগিরই তাদের আলোচনায় বসতে হবে। সরকার ও বিরোধী দলকে দেখাতে হবে তারা আন্তরিক। তিনি বলেন, 5ই জানুয়ারি নির্বাচনে জনগণের অংশগ্রহণ কম ছিল, কিন্তু গণতান্ত্রিক সরকারের প্রথম ভিত্তি হচ্ছে জনগণের ম্যান্ডেট। আমরা প্রকৃত সরকারি দল ও প্রকৃত বিরোধী দল চাই। গণতন্ত্রে প্রকৃত সরকার ও বিরোধী দলের ভাষা হবে জনগণের ভাষা। বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, সমঝোতার ক্ষেত্রে বিরোধী দল কিছু ভুল করেছে। 5ই জানুয়ারি নির্বাচনের পূর্বে রাজনৈতিক সংকট সমাধানের সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করলে যদি কারচুপি হতো, পরবর্তীতে একটা বড় আন্দোলনের সুযোগ ছিল তাদের জন্য। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের ভারপ্রাপ্ত সহকারী সচিব নিসা বিশওয়াল ভারত সফরে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রশংসা করে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময় ভারত আমেরিকার সম্পর্কের কথাও তিনি উল্লেখ করেছেন। রিপোর্টে শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের কাছে।
দেশে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই আমেরিকার বিদেশ দপ্তরের দক্ষিণ এশিয়া বিভাগের ভারপ্রাপ্ত সহকারী সচিব নিসা বিশওয়াল দিল্লি এসে ফের সুসম্পর্কের ইঙ্গিত দেওয়ায় প্রধানমন্ত্রী সচিবালয় বেজায় খুশি বলে সংবাদ সংস্থার খবর। সহকারী সচিব নতুন দিল্লিতে ভারতের বণিক সভার সঙ্গেও মিলিত হন। সেখানে তিনি প্রধানমন্ত্রীর সদ্য মায়ানমারের বিমস্টেক সম্মেলনের উদ্যোগকেও স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশের সঙ্গে আর্থিক সম্পর্ক তৈরির জন্য সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের কাছে। একই সঙ্গে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান ও মধ্য এশিয়া পর্যন্ত যোগাযোগ তৈরির জন্য উদ্যোগ নেওয়ারও পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে নিশা বলেছেন, গত 15 বছরে ভারতের 2 প্রধানমন্ত্রীর সময় আমেরিকা ভারত সম্পর্ক উন্নত হয়েছে। প্রতিশ্রুতি দেন, হোয়াইট হাউস ভবিষ্যতে ভারতের সঙ্গে বাণিজ্য ও লগ্নির বৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। পরমাশিস খসড়ায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে রাজনীতিবিদদের ওপর শুরু হয়েছে আচরণবিধি মানার বাধ্যবাধকতা। রাজনৈতিক নেতারা এখন আর কোনো প্রতিশ্রুতি দিতে পারবেন না ভারতে। বিস্তারিত শুনুন গৌতম গুপ্তের রিপোর্টে।
এখন আর রাজনৈতিক নেতারা জনহিতকর কোনো নতুন প্রকল্পের প্রতিশ্রুতিও দিতে পারবেন না। ভিত্তিপ্রস্তর স্থাপনও বেআইনি, কোনো প্রকল্পের উদ্বোধনেও নিষেধ। সাংসদরা যে নিজের পছন্দের প্রকল্পে ব্যয় করতে পারেন, সেখানেও নতুন করে অর্থ ব্যয়ের কোনো নির্দেশ দেওয়া বারণ। সরকারি কর্মচারীদের বদলি ও নতুন নিয়োগও এখন নিষিদ্ধ। তেমন জরুরি কোনো বদলি হলে নির্বাচন কমিশনের আগাম সম্মতি চাই। নানান বিধিনিষেধ সরকারি গাড়ির ব্যবহারেও, নির্বাচনী প্রচারে সরকারি গাড়ি চলবে না, জেলা সফরে গিয়ে সরকারি অতিথি নিবাসেও থাকলে নিয়ম ভঙ্গ হবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইসরায়েল ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রয়াসে নেওয়া কর্মসূচির অংশ হিসেবে আলোচনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বর্তমানে জর্ডানে অবস্থান করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, লোহিত সাগরের বন্দর শহর আকাবায় জন কেরি জর্ডানের বাদশাহ আবদুল্লার সঙ্গে বৈঠক করবেন। তার এই শান্তি প্রক্রিয়ার প্রয়াসে চলমান নানা কর্মসূচির সমন্বয়ে একটি শান্তি চুক্তির খসড়া এপ্রিলের শেষ নাগাদ প্রস্তুত হবে বলে আশা করছেন জন কেরি। আন্তর্জাতিক অপরাধ আদালতে কঙ্গোর সাবেক জঙ্গি নেতা জার্মাইন কাতাঙ্গাকে 2003 সালের গণহত্যায় সহযোগিতা এবং যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনে সহায়তা করার অভিযোগে শাস্তি দেওয়া হয়েছে। আদালত বলেছে, কঙ্গো তা কাতাঙ্গা ওই সময় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলের বগুড়া গ্রামের প্রায় 200 মানুষ হত্যায় সহযোগিতা করেছিল। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৃথক ঘটনায় দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। মালয়েশিয়ার একটি আদালত দেশটির 2012 সালের বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ খারিজ করার আদেশ নাকচ করে দিয়েছে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। শর্ট ওয়েভ 25, 31 ও 41 মিটার ব্যান্ডে যথাক্রমে 1575, 7405 ও 11850 কিলো হার্টজে এবং মিডিয়াম ওয়েভ 190 মিটারে। বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সমন্বয়ে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতার ফোরাম বিমস্টেকের তৃতীয় শীর্ষ সম্মেলন বর্মার রাজধানীতে শেষ হল সম্প্রতি। এই সংগঠনটির স্থায়ী সচিবালয় বাংলাদেশে প্রতিষ্ঠার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বিমস্টেকের সম্ভাব্য আঞ্চলিক ভূমিকা এবং এর সম্ভাবনা নিয়ে নিউ ইয়র্কে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির দারিদ্র বিভাগের পরিচালক বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহানের সঙ্গে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন আনিস আহমেদ।
ডক্টর সেলিম জাহান, বিমস্টেকের যে তৃতীয় শীর্ষ বৈঠক হয়ে গেল গত সপ্তাহে বর্মায়, এই শীর্ষ বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল বিমস্টেকের স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠা বাংলাদেশে। এই সিদ্ধান্তটি সংগঠনের জন্য কতখানি ফলদায়ক হবে বলে আপনি মনে করেন?
আমার মনে হয় যে এই সিদ্ধান্তটি পুরো সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি অত্যন্ত ফলদায়ক একটি পদক্ষেপ বলে আমি মনে করি। কারণ এই পর্যন্ত এই সংস্থাটির যে কার্যক্রম সেগুলো মোটামুটি ভাবে শীর্ষ সম্মেলন বা মন্ত্রী পর্যায়ের সম্মেলনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন এই সংস্থার কার্যক্রমকে যদি একটি গতিময়তা দান করতে হয় এবং তার থেকে যদি ফল লাভ করতে হয়, তাহলে পরে একটি স্থায়ী সচিবালয় একান্তভাবে দরকার, যারা এর কার্যক্রমকে সংহত করবে, এর কার্যক্রমকে একটি ফলপ্রসূ একটা সিদ্ধান্তের দিকে নিয়ে যাবে।
বিমস্টেক গঠিত হয় 1997 সালে, মূলত বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সমন্বয়। এই 17 বছরে এই সংগঠনের কোনো তাৎপর্যপূর্ণ অবদান আমরা দেখতে পাইনি, তার কারণ কি বলে আপনি মনে করেন?
এটার কারণ আমি একটু আগে উল্লেখ করেছি যে আসলে স্থায়ী কোনো সচিবালয় না থাকলে পরে এই জাতীয় সংস্থার কার্যক্রম মূলতভাবে শীর্ষ সম্মেলন এবং মন্ত্রী পর্যায়ের সম্মেলনই সীমাবদ্ধ থাকে। আমরা এটাও জানি যে বর্তমানে বার্মায় যে শীর্ষ সম্মেলন হয়ে গেল, তার আগে প্রায় 5-6 বছর আগে আরেকটি শীর্ষ সম্মেলন হয়েছিল। সুতরাং এই জাতীয় যে কার্যক্রম, সেখানে যদি কোনো স্থায়ী কোনো সংস্থা না থাকে, তাহলে পরে মোটামুটি ভাবে এটা প্রক্রিয়ার দিকেই ধাবিত হয় এবং প্রক্রিয়ার মাধ্যমেই এটা চলেছে। সুতরাং আমার মনে হয় যে এটা একটি বড় কারণ, যে কারণে এই সংস্থাটি পর্যন্ত কোনো রকমের ফলপ্রসূ কার্যক্রম দেখাতে পারেনি।
চীনের ভূ রাজনৈতিক প্রভাব বৃদ্ধির ব্যাপারে যে সংশয় ও আশঙ্কা পোষণ করে বিশেষত ভারত ও যুক্তরাষ্ট্র, বিমস্টেক কি সেক্ষেত্রে কোনো বিকল্প অর্থনৈতিক গোষ্ঠী হিসেবে আবির্ভূত হলো?
আমি মনে করি না যে এটাকে চীনের পরিপ্রেক্ষিতে দেখা উচিত, কারণ আমরা জানি যে বিশ্ব অর্থনীতিতে, বিশ্ব রাজনীতিতে চীন একটি বলিষ্ঠ ভূমিকা রাখছে এবং এই ভূমিকা আস্তে আস্তে আরো বড় হবে। আমি মোটামুটি ভাবে দেখছি যে এই অঞ্চলের যে দেশগুলো আছে, সেই দেশগুলোর শান্তি, নিরাপত্তা, অর্থনীতি এবং রাজনৈতিক স্থিতিশীলতার একটি সংস্থা হিসেবেই। সুতরাং আমার মনে হয় যে একে চীনের একটি বিকল্প বা চীন যে শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে তার একটি বিকল্প হিসেবে দেখা আমার মনে হয় ঠিক হবে না।
আপনি খানিকক্ষণ আগেই বলছিলেন যে স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠিত হলে কার্যক্রম আরো গতিশীল হবে, তবে সার্কের কার্যক্রমে আমরা কিন্তু প্রত্যাশিত ফলাফল পাইনি। বিমস্টেকও খুব ধীর গতিতে এগুচ্ছে, তার কারণ আপনি বলেছেন। দক্ষিণ বা দক্ষিণ পূর্ব এশীয় ভিত্তিক এই ধরনের গোষ্ঠী আসলে কি রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হয়?
আমার মনে হয় যে এখানে দুটো বা তিনটে চ্যালেঞ্জের কথা সরাসরি ভাবে বলা যেতে পারে। একটি চ্যালেঞ্জ হচ্ছে যে এই যে গোষ্ঠী গঠিত হলো, এই গোষ্ঠীর অর্থনৈতিক শক্তি, রাজনৈতিক শক্তি সব দেশের মধ্যে সমমানের নয়। আমরা জানি যে ভারতের যে শক্তি, সেখানে নেপাল বা ভুটানের শক্তি, আমি শক্তি বলতে অর্থনৈতিক বা রাজনৈতিক অবস্থান থেকেও আমি বলছি, এটা এক নয়। সুতরাং যেখানে এই জাতীয় একটা অসমতা আছে কোন একটা গোষ্ঠীর মধ্যে, সেখানে এই গোষ্ঠী থেকে ফল পাওয়া, বিশেষত যে সমস্ত দেশ ততটা শক্তিশালী নয়, তাদের জন্য একটা বড় রকমের চ্যালেঞ্জ। এবং আমার মনে হয় যে আমরা যদি আসিয়ানের সঙ্গে সার্কের তুলনা করি বা বিমস্টেকের তুলনা করি, তাহলে পরে দেখতে পারবো যে আসিয়ানে যে সমস্ত দেশগুলো আছে তারা মোটামুটি ভাবে সমমাত্রায় দাঁড়িয়ে আছে। বিমস্টেকের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা বলতে পারি না, এটি একটি বড় চ্যালেঞ্জ। আর দ্বিতীয় যে চ্যালেঞ্জটির কথা উল্লেখ করা যেতে পারে, যে আমরা অনেক সময় লক্ষ্য করেছি যে এই জাতীয় একটা গোষ্ঠী গঠন করার পরও গোষ্ঠীভুক্ত দেশগুলো তারা দ্বিপাক্ষিকভাবে বিশেষত পশ্চিমা দেশগুলোর সঙ্গে, যুক্তরাষ্ট্রের সঙ্গে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে তাদের অর্থনৈতিক কার্যক্রম চালিত করার প্রয়াসী হয়। তো এই জাতীয় একটি গোষ্ঠীর সদস্যভুক্ত হয়ে যদি দেশগুলো দ্বিপাক্ষিকভাবে তাদের অর্থনৈতিক কার্যক্রম বিশ্ব অর্থনীতিতে চালিয়ে যেতে চায়, তাহলে পরে এই গোষ্ঠীটি সবসময় একটা দুর্বল মাত্রায় দাঁড়িয়ে যাবে। সুতরাং আমার মনে হয় যে এই ব্যাপারে চিন্তা করার সময় এসেছে যে আমরা যখন অর্থনৈতিক সহযোগিতার কথা বলছি বিশেষত বহির্বিশ্বের সঙ্গে, সেখানে আমরা যদি গোষ্ঠীগতভাবে বিমস্টেককে আগিয়ে নিতে না পারি এবং যদি দ্বিপাক্ষিকভাবেই সেগুলোকে করতে চেষ্টা করি, তাহলে কিন্তু এটা গোষ্ঠীর গতিময়তা বা গোষ্ঠীর একটা বজায়যোগ্যতার জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে থেকে যাবে।
ডক্টর সেলিম জাহান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এক নতুন সমীক্ষায় দেখা গেছে চিনি মিশ্রিত খাদ্যের সঙ্গে হৃদরোগে মৃত্যুর ঝুঁকির একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। বেশি চিনি খেলে যে স্বাস্থ্যের ক্ষতি হয় সে বিষয়ে যে অনেক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, এটি তারই সর্বসাম্প্রতিকতম রিপোর্ট। ভয়েস অফ আমেরিকার স্টিভ বারাগোনা এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তার রিপোর্টে, আর পড়ে শোনাচ্ছেন শেগুফতা নাসরিন কুইন।
JAMA ইন্টারনাল মেডিসিন পত্রিকায় প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে যারা অতিরিক্ত চিনি দিয়ে খাবার খান, যেমন প্রতিদিন যে পরিমাণে ক্যালোরি খাওয়ার কথা তার এক পঞ্চমাংশের বেশি, তাদের যারা 10% কম চিনি মিশ্রিত স্বাস্থ্যকর খাবার খান তাদের চাইতে হৃদরোগে মারা যাওয়ার সম্ভাবনা দ্বিগুণ। এক ক্যান সোডায় রয়েছে 2000 ক্যালোরির খাদ্যের প্রায় 7%। অনেক খাদ্যে যেমন ফল ও শাকসবজিতে এমনিতেই চিনি থাকে। এই সমীক্ষায় সেই সব খাদ্য যেগুলোতে চিনি যোগ দেয়া হয় তার উপর মনোযোগ দেয়া হয়েছে। সোডা এবং চিনি মেশানো অন্যান্য পানীয় হচ্ছে এর সবচাইতে বড় সূত্র। ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিষয়ে অধ্যাপক রেচেল জনসন বলেন, অন্যান্য সমীক্ষায় অতিরিক্ত চিনির ব্যবহার এবং অতিশয় স্থূলতা, ডায়াবেটিস, হৃদরোগ ইত্যাদির মধ্যে সংযোগের উপর দৃষ্টি দেওয়া হয়েছে।
This paper is actually looking at death from heart disease, so sort of the ultimate endpoint.
তিনি বলেন, হৃদরোগে মৃত্যুর উপরই বিশেষভাবে দেখা হচ্ছে এই সমীক্ষায়, প্রকৃতপক্ষে চূড়ান্ত সমাপ্তি বলতে পারেন। যুক্তরাষ্ট্রের খাদ্য বিষয়ক নীতিমালায় সুপারিশ করা হয় যে প্রতিদিন চিনি ও চর্বি থেকে যে পরিমাণে ক্যালোরি আপনি খেতে পারেন তা হচ্ছে 5-15%। অধিকাংশ আমেরিকান অবশ্য সেভাবে খাদ্য গ্রহণ করে না। লেখকদের একজন চুন হ ইয়াং বলেন, সমীক্ষায় দেখা যায় আমেরিকানরা গড়পড়তা প্রতিদিন যতটা ক্যালোরি ভোগ করেন তার 15% অতিরিক্ত চিনি দিয়ে খান। চুন হ ইয়াং US সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনে একজন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। তিনি বলেন,
কম্পেয়ার উইথ দোজ পিপল উইথ দ্য লোয়েস্ট কনসাম্পশন গ্রুপ ইউ হ্যাভ রাফলি অ্যাবাউট 30%
যারা খুব কম খান তাদের সঙ্গে তুলনা করলে এদের হৃদরোগ সংক্রান্ত কারণে মৃত্যু হওয়ার ঝুঁকি 30% বেশি। তিনি আরও বলেন, প্রতিদিন একটি করে সোডা খেলে ওই ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। নিউ ইয়র্ক শহর চেষ্টা করছে মিষ্টি পানীয়ের পরিমাণ সীমিত করতে, কিন্তু ওই প্রচেষ্টা আইনগত চ্যালেঞ্জের সম্মুখীন। মেক্সিকো সম্প্রতি সোডা ও অন্যান্য চিনি মিশ্রিত খাদ্যে কর আরোপ করেছে। রেচেল জনসন বলেন, যুক্তরাষ্ট্রে রাজ্য ও স্থানীয় সরকারসমূহ কর আরোপের কথা বিবেচনা করছে লোকজনকে চিনি মিশ্রিত খাদ্য গ্রহণে নিরুৎসাহিত করার লক্ষ্যে। যারা মনে করেন ওইসব উদ্যোগ ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করে তারা ওইসব উদ্যোগের বিরোধিতা করে।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী চেষ্টা চলছে যাতে প্রাথমিক পর্যায়ে সার্বজনীন শিক্ষার সুযোগ থাকে এবং সব শিশুই মাধ্যমিক পর্যায়ে শিক্ষা গ্রহণের জন্য একটি জোরালো ভিত্তি পায়। অবশ্য জাতিসংঘ শিশু তহবিলের সবার জন্য শিক্ষা উদ্যোগের বাৎসরিক পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হচ্ছে, নিম্নমানের শিক্ষার কারণে প্রতি বছর সরকারগুলো প্রায় $1,300 কোটি হারাচ্ছে। এর ফলে দরিদ্র দেশগুলোতে প্রতি 4 জন ছাত্রের 1 জন একটি সম্পূর্ণ বাক্য পড়তে পারছে না। এরা সংখ্যায় 17.5 কোটি। এ নিয়ে উইলিয়াম ইগলের প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছি। জাতিসংঘের শিশু তহবিল বলছে, শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকা এবং অনুদানে ঘাটতির কারণে পৃথিবীব্যাপী শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষা বিশেষজ্ঞ ফলিন রোজ জাতিসংঘ শিশু তহবিলের সবার জন্য শিক্ষা প্রকল্পের 2013 সালের আন্তর্জাতিক পর্যবেক্ষণ প্রতিবেদনের পরিচালক। তিনি বলছেন, যদি 2015 সালের মধ্যে সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হয়, তাহলে সাহারার দক্ষিণ অঞ্চলে প্রতি বছর আরও 22.5 লক্ষ শিক্ষক প্রয়োজন। অনেক সরকারই প্রয়োজন মেটানোর জন্য চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ দিচ্ছে। ক্যামেরুন, চাদ, বেনিন, মালি এবং নাইজার সহ পশ্চিম আফ্রিকার দেশগুলোর মোট কর্মশক্তির অর্ধেকেরও বেশি এই শিক্ষকরাই। এই প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে এবং তাদের শ্রেণীকক্ষের অভিজ্ঞতা থাকতে হবে। তাদের বেতন ভাতা এমন হওয়া উচিত যাতে তাদের দৈনন্দিন চাহিদা মেটে। এছাড়া কাজের ভিত্তিতে তাদের ভালো বাড়ি বা বোনাসের ব্যবস্থা থাকলে তারা কাজে আরও উৎসাহিত হবে। জাতিসংঘের শিশু তহবিল চায় সরকার যাতে তাদের জাতীয় বাজেটের প্রায় 20% এবং GDP-র 6% শিক্ষাখাতে ব্যয় করে। এই প্রতিবেদনে দেখা গেছে, অ্যাঙ্গোলা প্রাকৃতিক সম্পদ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় করলেও মাত্র 9% ব্যয় করছে শিক্ষায় এবং শিক্ষাখাতে ব্যয়ের তালিকার একদম নিচের দিকে তাদের অবস্থান। অন্য কয়েকটি দেশ, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং পাকিস্তান, তারা শিক্ষাখাতে ব্যয় করছে 6% অনেক নিচে। পাকিস্তানের অর্থনীতিতে কৃষির অবদান 20%, কিন্তু মাত্র 1% অবদান শিক্ষাখাতের কর হিসেবে।
But part of the problem with the ability of governments to fund good quality education is just because they're not spending enough on it.
মিস রোজ বললেন, সরকারের সমস্যা হলো তারা শিক্ষাখাতে যথেষ্ট ব্যয় করছে না। অনেক সরকার তাদের বাজেটের প্রায় 20% শিক্ষাখাতে ব্যয় করলেও সমস্যা হলো তারা করের হার বাড়াচ্ছে না, অনেকে কর ফাঁকিও দিচ্ছে। জাতিসংঘের শিশু তহবিলের মতে শিক্ষার অনেক সুবিধা রয়েছে। শিক্ষাখাতে যদি 1 বছরের জন্যও ব্যয় বাড়ানো যায়, তাহলে দেশের অর্থনীতির উন্নয়নে তার অবদান হবে 2% এবং দারিদ্র্য দূরীকরণে শিক্ষার ভূমিকা অপরিসীম। যে শ্রমিকরা প্রাথমিক শিক্ষায় শিক্ষিত, তাদের দরিদ্র হওয়ার সম্ভাবনা 20% কম। আর যদি তারা মাধ্যমিক শিক্ষা পায়, তাহলে তাদের দরিদ্র হওয়ার আশঙ্কা কমে যায় 1/3। পাকিস্তানে যারা লিখতে পড়তে পারে, তাদের আয় নিরক্ষরদের তুলনায় 20% বেশি। জাতিসংঘের শিশু তহবিল মনে করে, শিক্ষিত কৃষকরা নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারে এবং শিক্ষিত মায়েরা পরিবারের স্বাস্থ্য বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। সবার জন্য বিনা বেতনে বাধ্যতামূলক উন্নত মানের শিক্ষা নিশ্চিত করাই জাতিসংঘের শিশু তহবিলের লক্ষ্য। এবারের আয়োজন মিতালি, পরিবেশনায় রোকেয়া হায়দার।
মিতালির আসর থেকে শ্রোতাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে একজন শ্রোতা বন্ধুর সাথে টেলিফোনে আমরা যোগাযোগ করেছি, প্রসেনজিৎ পাত্র। তিনি পশ্চিমবঙ্গের বাঁকুড়া ধরমপুর থেকে লিখেছিলেন। প্রসেনজিৎ, আপনি লাইনে আছেন? আপনি আমাদের তো অনুষ্ঠান নিয়মিত শুনছেন অনেকদিন থেকে, তো কোন অনুষ্ঠান কেমন লাগছে?
অনুষ্ঠান খুব ভালো লাগছে, আর এই 8 ঘন্টার অনুষ্ঠান খুবই ভালো লাগছে। বিশ্ব সংবাদ, মিতালি, হ্যালো ওয়াশিংটন, আপনার বিজ্ঞানের খবর, দক্ষিণ এশিয়ার সমস্ত খবর, ভারত বাংলাদেশ সহ নানা রকম আন্তর্জাতিক খবর সম্পাদকীয়।
প্রসেনজিৎ, আপনি আমাদের অনুষ্ঠান শোনেন, কিন্তু আপনার কি মনে হয় কোনো কিছু কম আছে যে বিষয়ে আপনি বেশি শুনতে চান?
না, সেরকম কিছু নেই, আর টক টু আস অনুষ্ঠানও খুব ভালো লাগছে।
আচ্ছা, তো আরো কিছু বলবেন?
অনুষ্ঠান সম্পর্কে যা আপনারা নিয়ে আসছেন গুরুত্বপূর্ণ তথ্য, সব এই সবই ভালো লাগছে। এর বাইরে আর সেরকম কিছু আছে বলে আমার তো মনে হয় না।
অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনি অনুষ্ঠান শুনছেন, ভালো লাগছে। হ্যাঁ বলুন।
দিদি ভাই, আমি আমাদের
হাতে আর সময় নেই, তো আপনাকে যোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য।
আচ্ছা, শ্রোতা বন্ধুরা শুনছিলেন প্রসেনজিৎ পাত্রের সাথে আলোচনা। শ্রী মহাদেব ভুঁইমালী মুন্সীগঞ্জ বাংলাদেশ থেকে লিখেছেন এবং একটি নয়, তার নয়টি চিঠি আমাদের হাতে এসেছে। মহাদেব ভুঁইমালী, আপনি চিঠি লেখেন, আপনাকে বারবারই আমরা বলি, চিঠি আমরা পাচ্ছি কিন্তু আপনার হাতের লেখা পড়তে খুবই অসুবিধা হয়, ধন্যবাদ চিঠি লেখার জন্য। একটু স্পষ্ট করে লিখবেন যাতে আমরা বুঝতে পারি আপনি কী বলতে চাচ্ছেন। শহীদুল ইসলাম লিখেছেন দক্ষিণ কাঁঠালিয়া আমতলি বরগুনা বাংলাদেশ থেকে, আমাদের অনুষ্ঠান শুনছেন, ভালো লাগছে জেনে খুব খুশি হলাম। অচিন্ত্য কুমার রায় ক্রান্তিহাট জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ থেকে লিখেছেন, অনুষ্ঠান শুনছেন, ভালো লাগছে, আরও কিছু বিস্তারিত লিখলে ভালো হতো। মকবুল হোসেন মণ্ডল ফোন নম্বর দিয়েছিলেন, আপনার সাথে যোগাযোগ করে পাইনি, আগামীতে যোগাযোগ করার চেষ্টা করব। আপনি লিখেছেন পশ্চিম দিনাজপুর ভারত থেকে। মিতালি রাশোর, এ পর্যন্তই।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পরিবেশন করছেন সেলিম হোসেন।
রাশিয়ার সংসদের উচ্চকক্ষের স্পিকার বলেছেন, ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে যদি গণভোট করা হয়, রাশিয়ার আইন প্রণেতারা ক্রাইমিয়ার সে সিদ্ধান্তকে সমর্থন করবেন। এদিকে ইউক্রেনের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট অলেক্সান্ডার তুর্চনিয়ভ বলেছেন, গণভোট করার ব্যাপারে ক্রাইমিয়ার সংসদের সিদ্ধান্ত বাতিল করে শুক্রবার এক ডিক্রি জারি করবেন তিনি। মস্কো সমর্থিত ক্রাইমিয়ার গ্রুপ বৃহস্পতিবার এই উপদ্বীপকে রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত করার পক্ষে মত দিয়েছেন এবং 16 মার্চ এ লক্ষ্যে একটি গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছেন। তুর্চনিয়ভ বলেছেন, এই গণভোট হবে পাতানো এবং তা কেউ মানবে না। যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই গণভোটকে অবৈধ বলে অভিহিত করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে কঙ্গোর সাবেক জঙ্গি নেতা জারমাইন কাতাঙ্গাকে 2003 সালের গণহত্যায় সহযোগিতা এবং যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনের সহায়তা করার অভিযোগে শাস্তি দেওয়া হয়েছে। আদালত বলেছে, কাতাঙ্গা ওই সময় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্ব অঞ্চলের বগোরো গ্রামে প্রায় 200 মানুষ হত্যায় সহায়তা করেছিল। ইসরায়েল ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রয়াসে নেওয়া কর্মসূচির অংশ হিসেবে আলোচনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বর্তমানে জর্ডানে অবস্থান করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, লোহিত সাগরের বন্দর শহর আকাবায় শুক্রবার জন কেরি জর্ডানের বাদশাহ আবদুল্লার সঙ্গে বৈঠক করবেন। তাঁর এই শান্তি প্রক্রিয়ার প্রয়াসে চলমান নানা কর্মসূচির সমন্বয়ে একটি শান্তি চুক্তির খসড়া এপ্রিলের শেষ নাগাদ প্রস্তুত হবে বলে তিনি আশা করছেন। মালয়েশিয়ার একটি আদালত 2012 সালে দেশটির বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ খারিজ করার আদেশ নাকচ করে দিয়েছে। শুক্রবার আদালতের এক শুনানিতে বলা হয়েছে, 2008 সালে তার এক সহকারীর সঙ্গে সমকামিতার প্রমাণ মেলায় আনোয়ারের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মুসলিম ব্রাদারহুডকে শেষ পর্যন্ত সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকার করে নিল সৌদি আরব। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে এ বিষয়ক এক ঘোষণা দেওয়া হয়েছে। সৌদি রাজতন্ত্রের উত্তরাধিকার আইনের বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডের রক্ষণশীল সুন্নিদের ছুড়ে দেয়া চ্যালেঞ্জের কারণেই দেশটি শেষমেশ তাদের বিরুদ্ধে কথা বলছে বলে অনেকে মন্তব্য করেছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৃথক ঘটনায় 2 ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা। এরাওয়ান জরুরি কেন্দ্র জানিয়েছে, ব্যাংককের লুম্পিনি পার্কে, যেখানে পিপুলস ডেমোক্রেটিক রিফর্ম কমিটি শুক্রবার সকালে গোলাগুলির পর এক নারী এবং এক পুরুষকে আহত অবস্থায় উদ্ধার করেছে, পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে 1,75,000 নতুন কর্মসংস্থান ঘটেছে, 2 মাস পর এই নতুন কর্মসংস্থানের হার বৃদ্ধি পেল। যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ জানিয়েছে, বেকারত্বের হার সামান্য বেড়েছে।
এই ছিল আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রযোজক ছিলেন ডলোরেস ডেভিস আর প্রকৌশলী ছিলেন কার্টিস পাইনাম। আগামীকালের অধিবেশন শোনার আমন্ত্রণ রইল আপনাদের জন্য। আমি শতরূপা বড়ুয়া বিদায় চাইছি, ভালো থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.